আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
ইসলাম ধর্মাবলম্বীরা প্রতি বছর রমজান মাসে রোজা রাখেন। সেহরি থেকে ইফতার পর্যন্ত উপবাস থাকার কারণে এ সময়টিতে তাদের শরীরে এবং দৈনন্দিন জীবনযাত্রায়ও পরিবর্তন দেখা দেয়। রোজাদাররা কিভাবে তাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন সে বিষয়ে এখন কথা বলছি জিপি ডাক্তার চৌধুরী সাইফুল আলম বেগের সঙ্গে। ডাক্তার বেগ, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ আপনাকে।
রোজাদাররা কিভাবে তাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে পারেন?
ধন্যবাদ। আমি সবাইকে রমজানের মোবারক। আমরা জানি যে রমজান মাস সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস। অনেকের ধারণা যে রোজা রাখলে শরীর ভেঙে যাবে, শরীর দুর্বল হবে, চেহারা খারাপ হয়ে যাবে, এটা আসলে ভুল ধারণা। পৃথিবীতে আসলে যত রকমের অসুখ হয় তার বেশিরভাগই হয় বেশি খাওয়ার জন্য, কম খাওয়ার জন্য না। আমরা রমজান পালন করছি, তো রমজানে আমাদের শরীরে যখন আমরা ফাস্টিং করি, ফাস্টিং এর জন্য আমাদের শরীরের মধ্যে কতগুলো পরিবর্তন হয় এবং যে পরিবর্তনগুলো পজিটিভ, এবং সেই কতগুলো জিনিস আমি বলছি যে শরীরে যে পরিবর্তনের মধ্যে, যেমন ধরেন গ্রোথ হরমোন সিক্রেশনটা বেড়ে যায় আমরা যখন রোজা রাখি বা ফাস্টিং করি। এটা কি করে? এটা এজিং প্রসেসকে কমিয়ে দেয়, আমাদের স্কিন ব্রাইটনেস বাড়ে, স্মুথ হয়। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আপনারা অনেকেই হয়তো এই টার্মটার সাথে পরিচিত, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। যেটা সোজা কথা, যেটাকে বলা হয় খাদ্যের অভাবে সেল, আমাদের কোষ তার নিজের ভিতরে যে বাড়তি যে আবর্জনা থাকে সেগুলোকে সরিয়ে দেয়, যেগুলো জমা থাকে সেগুলোকে রিমুভ করে এবং শরীর প্রাণবন্ত হয়। রোজা রাখলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, ফলে সেলের ভিতরে ইনসুলিন বেশি বেশি প্রবেশ করে এবং সেলের মেটাবলিজম বাড়ে, বাড়তি ওজন, বাড়তি মেদ কমে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে, যেমন ধরেন আমরা কোলেস্টেরলের কথা সবাই জানি, একটা উপকারী কোলেস্টেরলের নাম হচ্ছে HDL। এই HDL ফাস্টিং এর কারণে বেড়ে যায়। আবার একটা অপকারী কোলেস্টেরল, সেটার নাম হচ্ছে গিয়ে LDL, সেটা রোজা রাখলে সেটা কমে যায়। একটা ভালো কোলেস্টেরল বেড়ে যায়, একটা খারাপ কোলেস্টেরল কমে যায়। দ্যাট মিন্স আমাদের কোলেস্টেরলের মাত্রা কমে যায় ফাস্টিং এর মাধ্যমে, সেক্ষেত্রে ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে, হার্ট ডিজিজ কম হয়। এগুলো হচ্ছে গিয়ে মেডিকেলের দিক থেকে শরীরের যে সমস্ত পজিটিভ দিক সেগুলো নিয়ে বললাম।
বাংলাদেশীদের মাঝে একটি প্রবণতা দেখা যায়, ইফতারের সময় তারা নানা রকম সুস্বাদু ও মুখরোচক খাবার গ্রহণ করে থাকেন। এগুলোর মাঝে থাকে অনেক ভাজা পোড়া খাবার। ইফতারে কিরকম খাবার খাওয়া উচিত, কিংবা বলা যায় যে যারা রোজা রাখেন তারা রাতে কি ধরনের খাবার খাবেন এবং কতটুকু পানি খাবেন?
এটা একটা ডিটেইল একটা প্রশ্ন, এটা উত্তরটা ডিটেইল হবে, এটা জানার জন্য আসলে অনেক কিছু জানা দরকার। সহজ কথা যদি আমি বলি, তাহলে আমাদের খেতে হবে সহজ পাচ্য খাবার, সুষম খাবার এবং ঘরে তৈরি খাবার। এটা হচ্ছে গিয়ে প্রাথমিক ধারণা। আর ইফতারের সময় চাই বিভিন্ন রকমের ফলের সমাহার, এটা সবসময় জানি। যেমন ধরেন লেবু শরবত, খেজুর, এগুলো দিয়ে ইফতার শুরু করে তারপর নামাজ পড়ে বাকি ইফতারটুকু শেষ করা, একটা খুবই সাইন্টিফিক ওয়েতে ইফতার পালন করা। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, পেট ভরে না খেয়ে বরঞ্চ অল্প অল্প করে খেয়ে খাওয়ার পরিমাণটাকে নির্দিষ্ট মাত্রা বজায় রাখাটাই ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গিয়ে, বাড়িতে কি ধরনের রোগী আছে সেটার উপরে বেস করে যদি আমরা খাবার দাবারটা নির্ণয় করি তাহলে সবচেয়ে ভালো হয়। যেমন ধরেন যদি বাড়িতে আলসারের রোগী থাকে, গ্যাস্ট্রিক আলসারের রোগী থাকে, তাহলে ভাজা বোনা বা ভাজা পোড়া জিনিসগুলো কমিয়ে ফেলা উচিত। যদি ডায়াবেটিস এর রোগী থাকে, সেক্ষেত্রে পায়েস, ফিরনি, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে রাখা উচিত। যদি হার্টের রোগী থাকে, তাহলে পরে তেল জাতীয়, চর্বি জাতীয় খাবার কমানো উচিত। সোজা কথায় আমাদের এখানে প্ল্যান করতে হবে যে কোন ধরনের খাবার আমাদের সবার জন্য উপযোগী এবং ব্যালেন্স ডায়েট। এখানে আমাদের মানে কঠিন করে ভাবার কিছু নাই। অতিরিক্ত পানি খেতে হবে, যেটা পানি পরিমাণ আমরা সাধারণত বলি 1.5 থেকে 2 লিটার পানি প্রতিদিন খাওয়া ভালো একজন সুস্থ লোকের পক্ষে, সেই ক্ষেত্রে শরীরের ডিহাইড্রেশনের মাত্রা কমে যায়। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, সেহরি মিস দেওয়া যাবে না, সেহরিতে খেতে হবে। সেহরিতে যেমন ধরেন একটা খুব কমন ভালো খাবার হচ্ছে গিয়ে দুধ কলা ভাত, এটা একটা খুব ভালো সহজপাচ্য খাবার এবং এটা একটা ভালো।
ডায়াবেটিক রোগীরা যদি রোজা রাখেন সেক্ষেত্রে তাদেরকে কিরকম সতর্কতা অবলম্বন করতে হবে?
শুধু ডায়াবেটিস না, যে কোনো রোগী যদি রোজা রাখতে চান, তাদের প্রত্যেকেরই তাদের যে অসুখটা সেটাকে অ্যাডিকুয়েটলি কন্ট্রোল রাখতে হবে, এবং স্পেশালি রোজার আগে সময়গুলোতে। যে কোনো রোগী, সেটা কিডনি ডিজিজ হোক, হার্ট ডিজিজ হোক, ডায়াবেটিস হোক, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে সেরকম কোনো ব্যতিক্রম না। ডায়াবেটিস রোগীরা যে জিনিসগুলো সাধারণত গুরুত্ব সহকারে দেখবেন সেটা হচ্ছে গিয়ে, এই সময়টাতে যেহেতু সুগারের উঠানামাটা হওয়ার চান্স বেশি থাকে, সেই ক্ষেত্রে ব্লাড সুগার যে চেকটা করা হয় সেই চেকটা একটু ঘন ঘন করতে পারলে ভালো হয়। যেটা যখন যদি কেউ একবার করে থাকেন, সেটা দুইবার করলেন বা দুইবার করলে তিনবার, মানে একটু বাড়িয়ে দেওয়া, যাতে করে চেকটা অতিরিক্ত কন্ট্রোলে থাকে। আর যেটাকে আমরা বলি ড্রাগ এবং ইনসুলিন রিশিডিউলিং, যদি কেউ ওষুধে বা ইনসুলিনে থাকেন ডাক্তারের সাথে পরামর্শ করে ড্রাগের এবং ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করে নিতে হবে বা নেওয়াটা উচিত, কারণ এই সময়টায় সুগারের ওঠানামাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপর যেমন ধরেন যাদের ডায়াবেটিস টাইপ এ ডায়াবেটিস বা টাইপ ওয়ান ডায়াবেটিস যেটাকে আমরা বলি, এবং যারা বয়স্ক তাদের ডায়াবেটিসটা কেমন নিয়ন্ত্রিত সেটার সাথে নির্ভর করে তারা রোজা রাখতে পারবে কি পারবে না, সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ডায়াবেটিস রোগীরা রোজা রাখা অবস্থায় ইন্টেন্স এক্সারসাইজ বা অতিরিক্ত ব্যায়াম না করাই ভালো, এটা সেক্ষেত্রে সুগার বেশি মাত্রায় কমে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে সমস্ত ড্রাগ বা ডায়াবেটিসের ড্রাগ অনেক সময় রিস্ক থাকে যেগুলো অতিরিক্ত সুগার কমিয়ে ফেলে সেই ড্রাগ গুলোকে ডাক্তার সাথে পরামর্শ করে অ্যাভয়েড করাটা যুক্তিযুক্ত।
আপনি ডায়াবেটিক রোগীর ব্যায়াম করার বিষয়ে বললেন, আমি সাধারণভাবে জানতে চাচ্ছি রোজার সময় কি ব্যায়াম করা যায় বা যদি আমরা ব্যায়াম করি কিভাবে করা উচিত?
ব্যায়াম করা যাবে, যেটা আমি একটু আগেই বললাম যে যেহেতু সুগারের ওঠানামাটা হওয়ার চান্স থাকে ডায়াবেটিস রোগীদের, সেই জন্য সতর্কতার সাথে ব্যায়াম করতে হবে। আমরা যেটা বলি হালকা ধরনের ব্যায়ামটা খুবই উপযুক্ত, ইউজুয়ালি সবচেয়ে ভালো হয় যদি সেহরির পরে ব্যায়াম করা যায়, কারণ সেক্ষেত্রে আপনার গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার ভয় থাকে না। আর হচ্ছে গিয়ে বা অনেক ক্ষেত্রে বলা হয় যে ইফতারের পর পরও করা যেতে পারে।
মানে এটা আপনি সবার জন্যই বলছেন, শুধু রোগীর জন্য না,
সবার জন্যই, বা স্পেশালি আপনার রোগীদের জন্য খেয়াল রাখতে হবে যদি একান্তই দরকার হয়, সেই ক্ষেত্রে আপনার হালকা ব্যায়াম ইফতারের পর বা তারাবির নামাজের পরে করা দরকার বা করা উচিত। আর হচ্ছে গিয়ে আপনার যেহেতু আমরা বলতেছি যে ব্যায়ামটা আমাদের মস্তিষ্ক বা মাংসপেশির সক্রিয়তা বজায় রাখে, তো রমজানে হালকা ব্যায়াম করাটা ভালো সবার জন্য। আর যারা আপনার ডায়াবেটিক রোগী তাদের জন্য একটু খেয়াল রাখতে হবে, যাতে করে যদি ব্যায়াম করতে হয় ইফতারের পরপর বা সেহরির পরপর করা ভালো। আর একটা মুসলিম স্কলার একটা জিনিস বলে থাকেন যে তারাবির নামাজ করা হয় আমাদের রমজান মাসে, তারাবির নামাজ কিন্তু একটা ভালো রকমের ব্যায়াম।
রোজার সময় দেখা যায় মানুষের ঘুমের প্যাটার্নে কিছুটা পরিবর্তন চলে আসে, ভোরে উঠে সেহরি খাওয়ার জন্য, রাতে তাহাজ্জুদ বা তারাবী নামাজ পড়ার জন্য, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?
এটা খুবই কমন একটা কমপ্লেইন্ট যে ঘুমের ব্যাঘাত বা ঘুমের স্বল্পতা হয় এই সময়টাতে। আসলে এটা স্বাভাবিক ভাবেই হয়, কারণ সেহরির সময় আগে উঠতে হয় বা সারাদিন গ্লুকোজের পরিমাণ কম থাকে, সব মিলিয়ে একটা টায়ার্ডনেস বা ফ্যাটিকনেস কাজ করে তার জন্য জিনিসটা হয়ে থাকে। তো যেটা হয় যে এটা আসলে আমরা এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হই না, এটা নিয়ে আমরা রোগীদেরকে বলি ফার্স্ট ওয়ান উইক হয়তো বা একটুখানি এরকম মনে হতে পারে, তারপরে আফটার দ্যাট উইক বডি অ্যাডজাস্ট করে নেয়। আর যদি কারো একান্ত ভাবে অতিরিক্ত ভাবে ঘুমের অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা বলি যে আপনি ডাক্তারের পরামর্শ নেন, অতিরিক্ত পানি খান, একটু হালকা ব্যায়াম করেন ঘুমের আগে, যাতে করে জিনিসগুলো আপনার শরীরে টায়ার্ডনেস তৈরি করে এবং সাথে সাথে ঘুম চলে আসে।
ডক্টর চৌধুরী বেগ, SBS বাংলা শ্রোতাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন?
হ্যাঁ, আমি আর কয়েকটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই, যে জিনিসগুলো হয়তো বা অনেকেই কনফিউজ থাকেন। রোজা রেখে ব্লাড ডোনেশন করা যায়, রোজা রেখে কানের ড্রপ চোখের ড্রপ দেওয়া যাবে, অ্যাজমা রোগীরা ইনহেলার গ্যাস বা এরোসল এগুলো নিতে পারবেন, এগুলাতে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেটা খুব কমনলি আমরা শুনতে পাই কমপ্লেইন হিসেবে যে রোজা রাখার কারণে সারাদিন রোজা রাখার কারণে প্রস্রাবে খুব জ্বালা পড়া হয় বা কারো কারো খুব কনস্টিপেশন হয়, সেক্ষেত্রে আগের মতোই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, রোদে কম যেতে হবে, ড্রাই ফ্রুটস অ্যাভয়েড করতে হবে, ইফতারের সময় ইসবগুল লাল আটার রুটি এগুলো দিয়ে করা যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়ার একান্তই প্রয়োজন নাই যদি আপনার জ্বর বা তলপেটে ব্যথা না হয়ে থাকে। যেটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে সমস্ত জিনিস আপনার আমাদের শরীরে পুষ্টি দেয় এমন কোন জিনিস ছাড়া যে কোনো জিনিসই যদি আমাদের স্বাস্থ্যগত কারণে নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাতে কোনো বাধা নেই।
ডাক্তার চৌধুরী বেগ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।